জ্ঞানারামুলে গোরে দামোদের জীবন, সুন্নতের পথে চলাও হে খোদা। জ্ঞানারামুলে গোরে দামোদের জীবন, সুন্নতের পথে চলাও হে খোদা।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কাছে কিংবা দূর থেকে, দেশ কিংবা প্রবাস থেকে যারাই আমাদের সাথে আছেন, সবাইকে জানাই একরাশ প্রীতি ও শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, ইতোমধ্যে আমরা আমাদের উপর যে বিষয়গুলো ফরজ রয়েছে তন্মধ্যে হতে একটি বিষয়ের কিছু অংশ আমরা শুনেছি, আর তা হচ্ছে অজু। অজু সম্পর্কে আরও বিস্তারিত বিষয় জানতে নামাজের আহকামের অজুর যে অধ্যায় রয়েছে সেটি অধ্যয়ন করুন, ইনশাআল্লাহ এর বিস্তারিত বিষয় আপনারা জানতে পারবেন। আজও আমরা একটি চমৎকার বিষয় নিয়েছি যা আমাদের উপর জানা ফরজ, আর তা হচ্ছে গোসল। গোসলের আজ এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যেগুলো আমাদের জন্য জানা খুবই প্রয়োজন এবং প্রতিদিনই আমরা এই বিষয়গুলোর সম্মুখীন হয়ে থাকি। আসুন আলোচনা শুরু করার পূর্বে দুরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া লাম ইয়ালিজিন নার, অর্থাৎ যে আমার উপর দুরুদ শরীফ পাঠ করবে সে আগুনে প্রবেশ করবে না, অর্থাৎ জাহান্নামে যাবে না। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমরা গোসল সম্পর্কে জানব। গোসল সম্পর্কে আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে কি ইরশাদ করেছেন, হাদিসে পাকের মধ্যে কি রয়েছে এবং এর কিছু গুরুত্বপূর্ণ মাসাল আমরা ইনশাআল্লাহ জানব। আল্লাহ পাক পবিত্র আর তিনি পবিত্রতাকে পছন্দ করেন। আল্লাহ পাক পবিত্র, তার যে বিশেষ ইবাদতগুলো রয়েছে সেগুলো আমাদেরকে পবিত্র অবস্থায় করার হুকুম দিয়েছেন। আল্লাহ পাক কোথাও ইরশাদ করেছেন, ওয়াসিয়া বাকা ফাতাহির, যে আপনি আপনার কাপড়কে পবিত্র করে নিন। অর্থাৎ নামাজের যে শর্ত রয়েছে এর মধ্যে অন্যতম একটি শর্ত হচ্ছে কাপড় পবিত্র হওয়া, পাক হওয়া, আর এটা আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন। আর একটি শর্ত হচ্ছে শরীর পাক হওয়া, শরীর পবিত্র হওয়া, যেমনটা আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহারু, তোমরা যখন অপবিত্র হয়ে যাবে, জানাবাতের অবস্থায় চলে আসবে, ফাত্তাহারু, তখন তোমরা পবিত্র হয়ে নিও। অর্থাৎ আল্লাহ তাআলার যে ইবাদত নামাজ রয়েছে, এই নামাজ আমরা যখন আদায় করতে যাব তখন অবশ্যই আমাদেরকে পবিত্র হতে হবে। পবিত্র হওয়ার আদেশ আল্লাহ পাক কোরআনে পাকের কয়েক জায়গায় আমাদেরকে দিয়েছেন, যেমনটা শুরুতেই বললাম, আল্লাহ পাক পবিত্র আর পবিত্রতাকেই পছন্দ করেন। আল্লাহ পাকের বিশেষ ইবাদত নামাজ, এটা আমাদেরকে পবিত্রতার শিক্ষা দেয়। রমজান আমাদেরকে পবিত্রতার শিক্ষা দেয়। রমজান তো এসেছে মানুষদেরকে তাকওয়ার শিক্ষা দিতে, মানুষ যেন তাকওয়াবান হয়। তাকওয়া মানে কি? মানুষ গুনাহ নামক যে অপবিত্রতা রয়েছে এর থেকে মানুষ বিরত থাকবে। অনুরূপভাবে শরীরে যে অপবিত্রতা রয়েছে এর থেকে আমাদেরকে কি করতে হবে? পবিত্রতা অর্জন করতে হবে। আর এর শিক্ষায় আমাদেরকে কোরআন দিচ্ছে আল্লাহ পাক, যেমনটা বলেছেন, যদি আমরা অপবিত্র অবস্থায় থাকি তাহলে নামাজ যে রয়েছে এজন্য আমাদেরকে কি করতে হবে? পবিত্র হতে হবে। আর এই অপবিত্র অবস্থায় আমরা বেশ কিছু কাজ করতে পারবো না। এক হচ্ছে নামাজ আদায়, যে মহান ইবাদত, সেটা আমরা এই অপবিত্র অবস্থায় করতে পারবো না। কোরআন শরীফ তিলাওয়াত করা, যে কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, এই রমজান মাসে আল্লাহ পাক কদরের রাত্রে কোরআন নাজিল করেছেন, আর রমজান মাসে নাজিল করেছেন সেটার আয়াত, যেমন শাহরুর রমাদান আল্লাযি উনজিলা ফীহিল কোরআন, এই যে রমজান মাস রয়েছে এর মধ্যে আমি কোরআন অবতরণ করেছি, আল্লাহ পাক ইরশাদ করেছেন। তো কোরআনকে পড়ার জন্য, নামাজ পড়ার জন্য কি করতে হবে? পবিত্র হতে হবে, এবং কোরআন স্পর্শ করতে হলে আমাদেরকে পবিত্র অবস্থায় স্পর্শ করতে হবে, যেমনটা আল্লাহ পাক ইরশাদ করেছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, যে কোরআন শুধুমাত্র পবিত্র যারা রয়েছে তারাই কোরআনকে স্পর্শ করে। তো কোরআন তো ওই গ্রন্থ যেটাকে স্পর্শ করলে সওয়াব রয়েছে, তো এই সওয়াব ওই অবস্থায় অর্জন করা যাবে যখন পবিত্র থাকব। অন্যত্র আল্লাহ তাআলা এও ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ পাক তাওবাকারীদের ভালোবাসেন এবং যারা পবিত্রতা অর্জন করে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসে। আমরা ভালো যে রয়েছে, অর্থ যার কাছে আছে, যার সাথে সুনাম আছে, খ্যাতি আছে যার, তার সাথে আমরা বন্ধুত্ব করতে চাই, আমরা চাই তার দৃষ্টি আকর্ষণ করতে, সে যেন আমার দিকে তাকায়, আমার সাথে তার যেন উঠা বসা হয়, সে যদি আমার নাম নেয়, আমার ব্যাপারে একটু চর্চা করে, তাহলে মানুষ আমাকে চিনবে, জানবে যে আমি গর্ব করতে পারবো, অমুকের সাথে আমার সম্পর্ক রয়েছে, অমুক আমাকে ভালোবাসে। কিন্তু আল্লাহ পাকও ভালোবাসেন কিছু মানুষ রয়েছে, তার মধ্যে অন্যতম দুই শ্রেণীর মানুষ রয়েছে, তারা হচ্ছে তাওবাকারী এবং পবিত্রতা অর্জনকারী। তো আল্লাহ পাকের পছন্দনীয় বান্দাও যদি আমরা হতে চাই, আল্লাহ তাআলার নৈকট্য যদি আমরা পেতে চাই, বিশেষ করে রমজান মাস তো আল্লাহ পাকের নৈকট্য পাওয়ার জন্য আমাদের কাছে এসেছে, যেন বান্দা আল্লাহ পাকের নিকটস্থ হয়ে যায়, নৈকট্যশীল হয়ে যায়, তাকওয়াবান হয়ে যায়, মুত্তাকি হয়ে যায়। তো আমরা মুত্তাকি কীভাবে হব, তাকওয়াবান কীভাবে হব, আল্লাহ তাআলার নৈকট্য কীভাবে লাভ করতে পারবো, যদি আমরা তাওবাকারী হই এবং পবিত্রতা অর্জন করি। পবিত্রতার ব্যাপারে আমাদেরকে সচেষ্ট হতে হবে, এর দিকে আমাদেরকে মনোনিবেশ করতে হবে, যে গোসল রয়েছে সেটা কীভাবে করতে হবে, গোসল ছাড়া নামাজ হবে না, গোসল ছাড়া আমরা কোরআন পড়তে পারবো না, যে কোরআন রমজানে নাজিল হয়েছে, গোসল ছাড়া আমরা কী করতে পারবো না, কোরআন স্পর্শ করতে পারবো না, এমনকি গোসল ছাড়া তো আমরা মসজিদেও প্রবেশ করতে পারবো না। তো এই যে বিশেষ ইবাদতগুলো যেগুলো সাথে রমজান অতপ্রতভাবে জড়িত বা রমজানের সাথে এই বিষয়গুলো অতপ্রতভাবে জড়িত, এই মহান ইবাদতগুলো আমরা পবিত্রতা অর্জন ব্যতীত করতে পারবো না, এটি আমাদেরকে কোরআন জায়গায় জায়গায় স্পষ্ট করে দিয়েছে, বলে দিয়েছে। এমনকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে তো এও এসেছে, আমরা তো মমিন ইমানদার দাবি করি, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ইমানের শাখা বলে দিয়েছেন পবিত্রতাকে, আত্তুহুরু শাতরুল ইমান, যে ইমানের একটি অংশ হচ্ছে পবিত্রতা। সুতরাং এই বিষয়টির প্রতি আমাদেরকে অবশ্যই সজাগ দৃষ্টি দিতে হবে। তো এই যে গোসল, এটা আমাদের জন্য ফরজ রয়েছে, যদি আমরা নামাজ পড়তে চাই, যদি আমরা কোরআন তিলাওয়াত করতে চাই, কোরআন স্পর্শ করতে চাই, মসজিদে যেতে চাই। আর কোন কোন ক্ষেত্রে এই গোসল আমাদের ফরজ হয়, এই বিষয়টি বিস্তারিতভাবে জানার জন্য নামাজের আহকাম অধ্যয়ন করুন, সেখানে দেয়া আছে কোন কোন বিষয়ে ব্যক্তির উপর গোসল ফরজ হয়ে যায়। তো সেই বিষয়গুলো আমরা যখন জানতে পারবো, তখন আমি বুঝে যাব যে এই মুহূর্তে আমার উপর গোসল ফরজ হয়ে গেছে, এখন এই মহান ইবাদতগুলো আমি গোসল ছাড়া করতে পারবো না। তো আমাদের জন্য করণীয় হচ্ছে প্রথমে নামাজের আহকামের সেই চ্যাপ্টারটা অধ্যয়ন করা, তাহলে আমাদের জন্য আরও সহজ হয়ে যাবে। আচ্ছা, যখন আমাদের উপর গোসল ফরজ হয়ে যায়, তখন আমাদের জন্য করণীয় হচ্ছে গোসলটা করে নেওয়া, যেমনটা সাইয়েদুনা জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ তাআলা আলাই বর্ণনা করেন, যে ইবনুল কুরাইব রহমাতুল্লাহ তাআলা আলাই তিনি বলেন, একদা রাতে আমার সমস্যা হলো, আমি গোসল করার ইচ্ছা পোষণ করি, আমার নফস আমাকে পরামর্শ দিল, এখনো রাত তো অনেক বাকি, সকালে প্রশান্ত মনে গোসল করে নিও। আমি সিদ্ধান্ত নিলাম নফসকে শাস্তি দিতে হবে, আর তা হলো আমি কাপড় সহ গোসল করব এবং কাপড় না নিংড়িয়ে এভাবেই পরিধান করে রাখব এবং শরীরেই ভিজা কাপড় শুকাব। বাস্তবেই আমি তাই করলাম যে দুষ্ট নফস আল্লাহ পাকের কাজে প্ররোচনা দিয়ে থাকে, তার এরকম শাস্তি হওয়া উচিত। যে গোসল যখন ফরজ হয়ে যায়, এটা তো আল্লাহ তাআলার হুকুম যে তাৎক্ষণিক গোসলটা করে নেওয়া, কারণ আল্লাহ তাআলা পবিত্র, পবিত্রতাকে পছন্দ করেন। কিন্তু আমাদের মনে কিন্তু ওই যে নফস, তিনি প্র্যাকটিক্যালি আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, নফস কিন্তু এই কুমন্ত্রণা আমাদেরকে দেয় যখন গোসল ফরজ হয়ে গেছে, আরে রাত তো অনেক লম্বা আছে, রাত অনেক লম্বা, সকালে প্রশান্ত মনে করে নিবে। তো তিনি কী করলেন, শাস্তি দিলেন। তো আমরা যদি তাৎক্ষণাৎ গোসলটা করে নিতে পারি, আমাদের শরীর সতেজ হয়ে যাবে, আর আমরা তো জানি না আমাদের মৃত্যু কখন রয়েছে, মৃত্যু তো যে কোনো সময় আসতে পারে। তো এটাও আমাদের ভাবার বিষয় যে ওই মুহূর্তে যদি মৃত্যু চলে আসে, আমরা বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ার মধ্যে বিভিন্ন ব্যক্তিকে দেখি কথা বলছে, কথা বলতে বলতে পড়ে গেছে আর মৃত্যু হয়ে গেছে, পরিকল্পনা করছে এই কাজ করবে, এই কাজ করবে, আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায়, সে পরিকল্পনা মানুষদেরকে শোনাচ্ছে লাইভের মধ্যে, অথচ এক মিনিট পরে তার মৃত্যু হয়ে গেল। তো এই যে বিষয়গুলো রয়েছে, যখন অপবিত্র হয়ে যাব, এটা বান্দার সাথে জড়িত, অপবিত্র হবে বান্দা, তো আমাদের জন্য করণীয় হচ্ছে সাথে সাথে গোসলটা করে নেওয়া, পবিত্র হয়ে যাওয়া। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। এই ঘটনা থেকে কিন্তু আমাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে যে আমরা শিখতে পারি গোসল কীভাবে করতে হবে, গোসলে প্রতিটি অঙ্গ কীভাবে দৌত করতে হবে, এবং প্রতিটি অঙ্গ যে দৌত করতে হবে তার ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী ইরশাদ করেছেন, আসুন আমরা শুনে আসি। প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চমৎকার হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কল কল রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্না তাহতা কুল্লি শা'রাতিন জানাবাতান ফাগসিলু শা'রা ওয়া আনকুল বাশারা। অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন নিশ্চয়ই প্রতিটি চুলের নিচে জানাবাত অর্থাৎ অপবিত্রতা রয়েছে, সুতরাং তোমরা প্রতিটি চুল দৌত করো এবং শরীরের চামড়া খুব ভালোভাবে পরিষ্কার করো। হাদিসটি বর্ণনা করেছেন ইমাম আবু দাউদ ও ইমাম তিরমিজি রাহিমাহুমাল্লাহ। তা আমরা আমাদের উপর যখন গোসল ফরজ হয়, ফরজ হয়তো এটা আমরা জেনে নিয়েছি, কোরআনে পাকের বিভিন্ন জায়গায় আমাদেরকে তাকিদ দেওয়া হয়েছে, এখন যখন গোসলটা ফরজ হয়েছে তো কিভাবে সেটা আদায় করব, যে জাস্ট গেলাম ডুব দিলাম চলে এলাম, না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন প্রতিটি চুলের নিচে, অর্থাৎ আমাদের শরীরে যতগুলো পশম রয়েছে, চুল রয়েছে, প্রত্যেকটি চুলের নিচে সে অপবিত্রতা থাকে, তো সেটাকে দূর করার জন্য আমাদেরকে প্রতিটি চুল ধৌত করতে হবে এবং শরীরে যে চামড়া রয়েছে সেটা আমাদেরকে ভালোভাবে পরিষ্কার করতে হবে। ডুব দিয়ে চলে আসা তেমন হবে না, অপবিত্রতা থেকে যাবে, যেই অপবিত্রতা থেকে পাক হওয়ার জন্য আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন সেটা ততক্ষণ পর্যন্ত আদায় হবে না যতক্ষণ পর্যন্ত না আমাদের শরীরের যেই যেই জায়গায় পশম রয়েছে সকল পশমের গোড়ায় যেহেতু অপবিত্রতা থাকে সেটা আমাদেরকে কী করতে হবে, ধৌত করতে হবে, নয়তো আমরা পবিত্র হতে পারবো না। এই বিষয়টার প্রতি আমাদেরকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। অন্যত্র আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদাক্তাসালা মিনাল জানাবাতি বাদা ফাগসালা ইয়াদাইহি সুম্মা ইয়াতাওয়াদ্দাউ কামা ইয়াতাওয়াদ্দাউ লিসসালাতি সুম্মা ইউদখিলু আসাবিআহু ফিল মাই ফায়ুখাল্লিলু বিহা উসূলু শা'রিহি সুম্মা ইয়াসুবু আলা রাসিহি সালাসা উরুফিন বিয়াদাইহি সুম্মা ইউফিদুল মা'আ আলা জালাদিহি কুল্লিহি। অর্থাৎ হাদিসটি হযরত আয়েশা থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জানাবাতের গোসল করতেন তখন প্রথমে হাত দৌত করে শুরু করতেন, এরপর নামাজের ওযু নিয়ে ওযু করতেন, তারপর অঙ্গগুলো পানিতে ডুবিয়ে তা দিয়ে চুলের গোড়া হিলাল করতেন, এরপর উভয় হাত দিয়ে মাথায় তিন অঞ্জলি পানি ঢালতেন এবং পরিশেষে সমস্ত শরীরে পানি প্রবাহিত করতেন। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এই গোসল করার ক্ষেত্রে কতটা সজাগ ছিলেন, সজাগ দৃষ্টি রাখতেন যে মাথার যে চুলগুলো রয়েছে সেগুলোর মধ্যে পানি পৌঁছানো খিলাল করা, যেন যে দাড়ি রয়েছে সেখানে খিলাল করা, যেন কোনো অংশ গোসলের মধ্যে আমাদের বাদ না থেকে যায়, সে বিষয়টি আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন যে এভাবে এর থেকে আমাদেরকে কী করতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে। আমরা যদি নামাজের আহকাম দেখি, নামাজের আহকামের মধ্যেও খুবই চমৎকারভাবে এই পদ্ধতি বর্ণিত হয়েছে। আমরা সংক্ষিপ্তভাবে আসুন জেনে নিই, কেননা এটা আমাদের প্রয়োজন হয় এবং আমরা অনেক সময় এর মধ্যে মিস্টেক করে ফেলি। আমাদের নামাজের সাথে সম্পৃক্ত, কোরআন তেলাওয়াতের সাথে সম্পৃক্ত, মসজিদে গমন করা এর সাথে সম্পৃক্ত, এই ক্ষেত্রে আমাদের ভুল করলে চলবে না, এটা আমাদের জন্য জানা ফরজ। তো আসুন আমরা এই বিষয়টা সংক্ষিপ্তভাবে আমরা জানার চেষ্টা করি। প্রথমত হচ্ছে মুখে উচ্চারণ না করে প্রথমে মনে মনে এভাবে নিয়ত করুন, আমি অবিত্রতা অর্জনের জন্য গোসল করছি, এই নিয়তটা আমরা করে নিই। তারপর উভয় হাত কবজি পর্যন্ত তিনবার ধৌত করুন, তারপর ইস্তিনজার স্থান যদিও নাপাকি থাকুক বা না থাকুক, তারপর শরীরে কোথাও নাপাকি থাকলে তা দূরীভূত করুন, অতপর নামাজের অজুর মতো অজু করুন। এটা খুবই সহজ ভাষায় আমির আলী সুন্নাত দামাত বারকাতুল আলিয়া নামাজের আহকাম গ্রন্থে উল্লেখ করেছেন, আমাদের জন্য সহজ, এখানে কোনো কঠিন ভাষা কিন্তু ব্যবহার করেননি, পড়লে আমরা বুঝতে পেরে যাব। সহজ, নিয়ত করব, হ্যাঁ কি করব, যেই যেই জায়গাগুলো অপবিত্রতা আছে সেগুলো আমরা প্রথমে ধৌত করে নেব, অতপর নামাজে যেভাবে আমরা অজু করি সেভাবে অজু করে নেব। কিন্তু সেক্ষেত্রে পাও ধৌত করব না, তবে চৌকি ইত্যাদির উপর গোসল করলে পাও ধুয়ে নিন। অতপর শরীরে তৈলের ন্যায় পানি মালিশ করুন, বিশেষ করে শীতকালে। এই সময় শরীরে সাবানও মালিশ করতে পারবেন। অতপর তিনবার ডান কাঁধে, তিনবার বাম কাঁধে এবং তিনবার মাথা ও সমস্ত শরীরে পানি প্রবাহিত করুন। তারপর গোসলের স্থান থেকে সরে দাঁড়ান। অজু করার সময় যদি পা ধুয়ে না থাকেন তাহলে এখন পা ধুয়ে নিন। গোসল করার সময় কিবলামুখী হবেন না, হাত দ্বারা সমস্ত শরীর ভালোভাবে মেজে নিন। এমন জায়গায় গোসল করা উচিত যেখানে কারো দৃষ্টি না পড়ে। যদি তা সম্ভব না হয় পুরুষেরা নাভি থেকে হাঁটু পর্যন্ত একটি মোটা কাপড় দ্বারা সতর ঢেকে নেবে, আর মোটা কাপড় পাওয়া না গেলে প্রয়োজন অনুসারে দুইটি বা তিনটি কাপড় দ্বারা সতর ঢেকে নেবে। কেননা গোসল করার সময় পরনে পাতলা কাপড় থাকলে পানি পড়ার সাথে সাথে তা শরীরের সাথে লেগে যায় এবং আল্লাহর পানা, হাঁটু, ওরু ইত্যাদি আকৃতি প্রকাশ পায়। তো এই হচ্ছে আমাদেরকে একটি সতর্কতার সাথে গোসল করার পদ্ধতি আমাদেরকে এখানে বর্ণনা করা হয়েছে। যে গোসল করবো তো সেখানে যে সতর ঢাকার যে ফরজ রয়েছে সেটা যেন কোনোভাবে প্রকাশ না পায় সেই ব্যাপারেও আমাদেরকে সতর্কতা দেওয়া হয়েছে, সতর্ক করা হয়েছে। আমরা দেখি অনেক সময় যে গ্রামে যারা আছে পুকুরে গোসল করেন, তো সেক্ষেত্রে বিশেষভাবে আমাদের এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে। গোসল আল্লাহ তাআলার এক মহান ফরজ, আমরা আদায় করতে যাচ্ছি, তো এই এক ফরজ আদায় করতে গিয়ে যেন আরেক ফরজ আমাদের আবার ছুটে না যায়, সেটা হচ্ছে সতর ঢেকে রাখার ফরজ। তো সেক্ষেত্রেও আমির আল্লাহ সুন্নাত আমাদেরকে কী করেছে, সতর্ক করেছেন যে এটা তো আপনি এক ফরজ আদায় করছেন, পাশাপাশি এই ফরজের প্রতি আপনি কী করবেন, দৃষ্টি দিবেন, এটা যেন আবার না ছুটে যায় আমাদেরকে। আচ্ছা, গোসলের যে ফরজ রয়েছে সেটা কিন্তু তিনটি। প্রথমত হচ্ছে কুলি করা, নাকে পানি দেওয়া এবং সমস্ত শরীরে পানি প্রবাহিত করা। এই যে তিনটি গোসলের ফরজ রয়েছে এই বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করে যে তিনটি কেন ফরজ সেই বিষয়ে ইনশাল্লাহ বিস্তারিতভাবে কিছু আলোচনা করার চেষ্টা করব। প্রথমত হচ্ছে কুলি করা, এটি গোসলের ফরজের অন্যতম একটি বিধান। আচ্ছা, কুলিটা কিভাবে করব, মুখে সামান্য পানি নিয়ে সামান্য নড়াচড়া করে ফেলে দেওয়ার নাম কিন্তু কুলি নয়। যে মুখে একটু পানি নিলাম আর একটু নড়াচড়া করে কি করলাম, ফেলে দিলাম, এটা কিন্তু কুলি নয়। বরং মুখের ভিতরের প্রতিটি অংশে, প্রান্তে ও ঠুঁট হতে কণ্ঠনালীর গোড়া পর্যন্ত প্রতিটি স্থানে পানি পৌঁছাতে হবে। কেননা এটা ফরজ, এটা অজুর মতো নয়। অজুতে তো কুলি করা সুন্নাত ছিল, কিন্তু এখানে ফরজ। এখানে আপনার মুখ বন্ধ করার পর থেকে কণ্ঠনালী অর্থাৎ হা করলে যতটুকু অংশ দেখা যায় সেই অংশটুকু এখানে আমাদেরকে ধৌত করতে হবে। একইভাবে চোয়ালের পিছনে, গালের ভিতরস্থ চামড়াতে, দাঁতের ছিদ্র ও গোড়াতে, জিহ্বার প্রত্যেক পিছে পানি পৌঁছাতে হবে। রোজা অবস্থায় না থাকলে গড়গড়া করাও সুন্নত। যেহেতু রমজান মাস চলছে তো এক্ষেত্রে আবার আমরা গড়গড়া করতে যাব না। গড়গড়া করলে, কারণ আমরা জানি আমি রোজা অবস্থায় আছি, আর এই অবস্থায় যদি হলকের নিচে চলে যায়, কন্ট্রোলানির নিচে চলে যায় পানি, তাহলে কিন্তু আবার রোজা ভঙ্গ হয়ে যাবে। যদি ইচ্ছাকৃতভাবে এটা হয় তাহলে সেক্ষেত্রে আবার কাফফারার বিষয় রয়েছে। আর আমরা তো ইচ্ছাকৃতভাবে কেউ করি না, তো আমার জানা আছে রোজা আছি আর আমার এটা স্মরণে আছে আমি রোজা রেখেছি, আর এই গড়গড়া করতে গিয়ে যদি ভিতরে চলে যায় তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে। সে বিষয়ের প্রতি আমাদেরকে সজাগ থাকতে হবে। রোজা না থাকলে গড়গড়া করা সুন্নত। দাঁতের ফাঁকে সুপারির দানা, বিচির খোসা ইত্যাদি আটকে থাকলে তা বের করে ফেলা আবশ্যক। কেননা দাঁতের যে ফাঁকা রয়েছে সেখানেও পানি পৌঁছানো ফরজ। বিশেষত যে গ্রামে যারা আছেন অনেকে পান সুপারি খাওয়ার অভ্যাস রয়েছে, তো তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা সচেতনতা। পান যখন আপনি খান তখন সেখানে কিন্তু পানের যে দানা রয়েছে বা শক্ত চনা বোট জাতীয় কোনো খাবার খেলে তো এগুলোর মধ্যে কি হয়, এগুলো দাঁতের ফাঁকে বসে থাকে, বা এমন কোনো জিনিস যেটা দাঁতের ফাঁকে বসে আছে তো সেটাকে বের করতে হবে। কেন, সেখানে পানি আমাকে পৌঁছাতে হবে, সেখানে পানি পৌঁছানো ফরজ রয়েছে। তবে বের করে নিয়াতে যদি ক্ষতির সম্ভাবনা থাকে তাহলে মাফ। গোসলের পূর্বে দাঁতের ছিদ্রে খোসা ইত্যাদি অনুভূত না হওয়ার কারণে তা নিয়েই নামাজ আদায় করা হলো, কিন্তু নামাজ আদায়ের পর তা অনুভূত হলো, তাহলে বের করে সেখানে পানি পৌঁছানো ফরজ। তবে ওইগুলো দাঁতের ফাঁকে থাকা অবস্থায় পূর্বে যে নামাজ আদায় করা হয়েছিল তা শুদ্ধ হয়ে যাবে, যে পড়া দাঁত বিভিন্ন উপাদান দ্বারা জমানো হয়েছিল বা তার দ্বারা বাঁধানো হয়েছিল। কুলি করার সময় উপাদান বা তারের নিচে পানি না পৌঁছালেও মাফ। অর্থাৎ অনেক সময় অনেকের দাঁত পড়ে যায়, তখন সেটা বিভিন্ন উপাদানের মাধ্যমে বাধাই করা হয়। তো সেই বাধাই করা জায়গায় যদি পানি না পৌঁছা, তো ফতোয়ায় রজবিয়া এবং বাহারে শরিয়তের মধ্যে রয়েছে সেখানে পানি না পৌঁছালেও সেটার মাপ রয়েছে। গোসলে যেভাবে একবার কুলি করা ফরজ, অজু তো সেভাবে তিনবার কুলি করা সুন্নত রয়েছে। তো আমরা জানতে পারলাম যে কি কি বিষয় রয়েছে কুলি করার ক্ষেত্রে আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। তো আমরা যদি আরও ভালোভাবে বিষয়টাকে আমাদের হৃদয়ঙ্গম করতে চাই, মাথায় গেঁথে নিতে চাই, তাহলে আমাদেরকে এই বিষয়টা কয়েকবার অধ্যয়ন করতে হবে। আর এর জন্য নামাজের আহকাম আপনারা নিয়ে নিন, সেখানে এই বিষয়ে আলোচনা হয়েছে। দ্বিতীয় বিষয় হচ্ছে নাকে কিভাবে পানি দিতে হবে। প্রশ্ন, নাক রয়েছে, নাকে পানি পৌঁছানো, এখন নিলাম, দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল, এমনটা নয়। বর্ণিত হয়েছে কিভাবে নাকে পানি দিতে হবে। তাড়াতাড়ি নাকের মাথায় সামান্য পানি লাগিয়ে নিলে নাকে পানি দেওয়া বলা যায় না, যে আমরা অনেক সময় নেই দিয়ে দিলাম, এমনটা নয়। বরং নাকের ভিতর যতটুকু নরম জায়গা আছে তাতে এবং শক্ত হাড়ের শুরু পর্যন্ত পানি পৌঁছানো আবশ্যক। আর সেটা এইভাবে হতে পারে যে নাকে পানি নিয়ে নিঃশ্বাস টেনে উপরে নিয়েই নাকের সম্পূর্ণ স্থানে পানি পৌঁছানো। এটা স্মরণ রাখবেন, নাকের ভিতর চুল পরিমাণ স্থানও যাতে অধৌত থেকে না যায়, অন্যথায় গোসল আদায় হবে না। নাকের ভিতর যদি শ্লেষ্মা শুকিয়ে যায় তাহলে তার বের করে নেওয়া ফরজ, নাকের ভিতরের লোমগুলো দৌত করা ফরজ। তো এই যে নাকের কয়েকটা বিষয় এখানে ফরজ বলে দেওয়া হয়েছে, যে নাকের যে শ্লেষ্মা রয়েছে সেটা যদি শক্ত হয়ে যায়, শুকিয়ে আছে, এখন আপনি নাকে পানি দিলেন আর সেই শ্লেষ্মা রয়ে গেছে, তো বলা হয়েছে হবে না, সেটাও আপনাকে বের করে সেটার ভিতরে নিচে পানি পৌঁছাতে হবে। এমন কি নাকের যে ভিতরে যে লোমগুলো রয়েছে, যেমনটা হাদিসে পাকের মধ্যে আমরা শুনেছি যে যত পশম রয়েছে প্রত্যেকটার গোড়ার মধ্যে কী রয়েছে, জানাবাত রয়েছে, অপবিত্রতা রয়েছে। তো নাকের যে নিচে যে পশমগুলো আছে সেখানেও অপবিত্রতা আছে, যখন আমরা অপবিত্র হয়ে যাই তো সেটাকেও কী করতে হবে, ধৌত করতে হবে আমাদেরকে, যদি আমরা পরিপূর্ণভাবে গোসলের ফরজ আদায় করতে চাই। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সর্বশেষ, সমস্ত শরীর ধৌত করা, সেটা কীভাবে করব। মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত সম্পূর্ণ শরীর প্রতিটি অংশে এবং প্রতিটি লুমে পানি প্রবাহিত করা আবশ্যক। শরীরে কিছু স্থান এমনও আছে যেগুলোতে সতর্কতার সাথে পানি পৌঁছানো না হলে তা শুষ্ক থেকে যায়, ফলে গোসল আদায় হয় না। তো যেই অঙ্গগুলো, বিশেষ করে এই যে কনু রয়েছে, টাকনু রয়েছে, এবং যারা বয়স্ক রয়েছেন, চামড়া শুকিয়ে যায়, তো সেই বিষয়গুলো প্রতি আমাদেরকে একটু দৃষ্টি দিতে হবে, নয়তো অপূর্ণতা থেকে যাবে। এগুলো জানা কিন্তু আমাদের জন্য ফরজ রয়েছে, এবং গোসলটা ভালোভাবে আদায় করা সেটাও একটা ফরজ। তো আমাদেরকে আল্লাহ পাক তৌফিক দান করুক। আচ্ছা, এখন নাকে পানি দেওয়া এবং কুলি করা কেন ফরজ হলো সে বিষয়ে আমরা আলোকপাত করব। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহারু, যদি তোমরা অপবিত্র হও তবে পবিত্রতা অর্জন করো। আয়াতে পুরো শরীর পবিত্র করার নির্দেশ দিয়েছেন। শরীরের যেসব অংশে পানি পৌঁছানো অত্যন্ত কষ্টকর, যেমন চোখের ভিতর, সেগুলো এই নির্দেশের অন্তর্ভুক্ত নয়। কিন্তু মুখ এবং নাকের ভিতর কোনো অসুবিধা ছাড়াই পানি পৌঁছানো সম্ভব, তাই কুলি করা এবং নাকে পানি দেওয়া এই নির্দেশের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ পাক তো আমাদেরকে সম্পূর্ণ শরীর পবিত্র করতে বলেছেন, তো চোখের ভিতরে পানি দেওয়া তো সম্ভব নয়, এটা কষ্টকর। আর যে বিষয়টা কষ্টকর সেটা শরীয়তের পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকেই মাফ, কারণ আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে আল্লাহ তাআলা তোমাদের সাথে সহজ চান, কঠোরতা চান না, কঠিন চান না। অন্যত্র আল্লাহ পাক ইরশাদ করেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা, আল্লাহ তাআলা নফসের সাধ্যের বাইরে কোনো বিষয় চাপিয়ে দেন না। তো এই যে শরীয়তের সূত্রগুলো রয়েছে, এই সূত্রের ভিত্তিতেও চোখের ভিতরেও পানি পৌঁছানো ফরজ নয়, কিন্তু যেখানে আমরা পৌঁছাতে পারি, সহজ রয়েছে, সম্ভব, সেখানে অবশ্যই আমাদেরকে কী করতে হবে, পৌঁছাতে হবে, কেননা আল্লাহ পাক সমস্ত শরীরকে পবিত্র করতে বলেছেন। যদিও চোখ শরীর অন্তর্ভুক্ত, কিন্তু এটা কষ্টকর, এজন্য শরীয়তের পক্ষ থেকে এটা মাফ রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন আলী রাদিয়াল্লাহু আনহু কল ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান তারাকা মাউদিআ শা'রাতিন মিন জানাবাতিন লাম ইগসিলহা ফুইলা বিহা কাযা ওয়া কাযা মিনান নারি ক্বালা আলিয়ুন ফামিন সাম্মা আদাইতু রাসি ওয়া কানা ইয়াজুযু শা'রাহু রাওহু আবু দাউদ ওয়া ইবনু হাজার ফিত তালখীসি বি সানাদিন সহীহিন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জানাবাত থেকে পবিত্র হওয়ার সময় একটি চুলের পরিমাণ জায়গাও না ধুয়ে ছেড়ে দেবে, অর্থাৎ শুকনা রাখবে, আগুনের দ্বারা তার সাথে এমন এমন করা হবে। অর্থাৎ যখন অপবিত্র হয়ে যাব, প্রতিটি পশম শরীরে যে যে জায়গায় পশম রয়েছে সকল পশম আমাদেরকে কী করতে হবে, ধৌত করতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এই হাদিসের উপর আমল করতে গিয়ে তিনি এই সতর্কতা অবলম্বন করেছেন। তিনি নিজেই বলেন যে এই ভয়ের কারণে আমি আমার মাথার চুলের সাথে শত্রুতা পোষণ করেছি, আর এটা তিনি তিনবার বলেছেন। অর্থাৎ তিনি চুল খুব ছোট করে রাখতেন আর তিনি নিজের মাথার চুল কেটে ফেলতেন, তিনি কতটা সতর্ক থাকতেন। অর্থাৎ এটা সতর্কতা একটি, যে যেন আমার কোনো অংশ যেন অধৌত না থেকে যায় গোসলের ক্ষেত্রে। আলী রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যেন আমরা গোসলের ক্ষেত্রে একটু সতর্ক হই, একটু দৃষ্টি দেই, কেননা শাস্তির কথা বর্ণনা করা হয়েছে, যার একটি পশম বাকি থাকবে তার সাথে এরকম এরকম করা হবে, আগুনের দ্বারা তার সাথে এমন এমন করা হবে, অর্থাৎ জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে অপবিত্র ব্যক্তির জন্য নাকের ভেতর পানি পৌঁছানো ওয়াজিব বা আবশ্যক, কারণ নাকের ভেতরেও চুল থাকে এবং হাদিসে চুলের জায়গা অর্থাৎ মাউদিয়া শাআরাতিন ধোয়ার যে নির্দেশ দেওয়া হয়েছে তাতে নাকের ভেতরের চুলের জায়গাও অন্তর্ভুক্ত। অর্থাৎ এই হাদিসের মধ্যে যে আমরা শুনলাম শুরুতে বলা হয়েছে মাউদিয়া শাআরাতিন, তো চুল গজানোর জায়গা এর মধ্যে অন্তর্ভুক্ত, আর নাকে যে চুল গজায় সেটাও কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত। অর্থাৎ এই জন্য আমরা নাকে পানি দেই, নাকে পানি দেওয়া এই জন্য ফরজ করা হয়েছে। অন্য হাদিসের মধ্যে এসেছে যে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল ইন্না সুঈদাত তাইয়িবা তাহুরুল মুসলিমি ওয়া ইল্লাম ইয়াদিদিল মাআ আশর সিনিনা ফাইদা ওয়াজাদাল মাআ ফাল ইউমাসসিহু বাশারাতাহু ফা ইন্না যালিকা খাইরুন। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয় যে পবিত্র মাটি রয়েছে এটা মুসলমানদের জন্য পবিত্র, যদি পানি না পায় তাহলে 10 বছর পর্যন্ত সে পানি ব্যতীত কি করতে পারবে, সে পবিত্রতা অর্জন করতে পারবে। ফাইদা ওয়াজাদাল মাআ যখন সে পানি পেয়ে যাবে ফাল ইউমিসসাহু বাশারাতাহু ফা ইন্না যালিকা খাইরুন, আর যদি পানি পেয়ে যায় তাহলে সে কি করবে, তার চামড়া তার ত্বককে এই পানি দ্বারাই সে কি করবে, ধৌত করবে, কেননা এটাই উত্তম রয়েছে। তো এই হাদিসের মধ্যেও বাশারাত অর্থাৎ ত্বকের শব্দটি ব্যবহার হয়েছে, যার অর্থ হলো শরীরের উপরে ভাগের চামড়া, মুখ এবং নাকের ভিতরের চামড়াও এর অন্তর্ভুক্ত, কারণ নির্দিষ্ট অবস্থায় এগুলো দৃশ্যমান হয়। সুতরাং এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে গোসলের ক্ষেত্রে কুলি করা এবং নাকে পানি দেওয়া ওয়াজিব, যদি ওজুর ক্ষেত্রে এই দুটি ফরজ না হওয়ার আলাদা দলিল না থাকতো তবে এই হাদিসের ভিত্তিতে ওজুর মধ্যেও কুলি করা ও নাকে পানি দেওয়া ফরজ সাব্যস্ত হতো। অর্থাৎ ওজুর মধ্যে যে এই বিষয়গুলো অন্তর্ভুক্ত না, কেননা ওজুর মধ্যে আলাদাভাবে সেই 4টি বিষয়কে ফরজ করা হয়েছে, কিন্তু গোসলের ক্ষেত্রে যেহেতু আলাদাভাবে উল্লেখ করা হয়নি, যেহেতু চামড়ার কথা বলা হয়েছে, তো মুখের ভিতর যে আছে যেটা দেখা যায় সেটাও কিন্তু চামড়া ত্বক, তো এই জন্য এই মুখের ভিতরের অংশটাও গোসলের মধ্যে অন্তর্ভুক্ত হাদিসে পাকের মধ্যে আমরা শুনতে পেয়েছি। অন্য এক হাদিসের মধ্যে এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহতা কুল্লি শা'রাতিন জানাবাতুন ফাগসিলু শা'রা ওয়া আনকুল বাশারাতা। অর্থাৎ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন প্রত্যেকটি চুলের নিচে জানাবাত রয়েছে, সুতরাং তোমরা চুলগুলো ধুয়ে নাও এবং চামড়া পরিষ্কার করো। তো এখানেও আমরা সমস্ত চামড়া মুখের ভিতর নাকের যে অংশটুকু দেখা যায় এবং সকল কিছু ধৌত করার দলিল কিন্তু আমরা পাই। সুতরাং আমাদের মাঝে যদি কেউ কুমন্ত্রণা দিতে চায়, আমাদেরকে কেউ অস্বস্থা দিতে চায়, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ফেলতে চায় যে এটা তো নেই, এটা তো নেই, এটা তো অন্তর্ভুক্ত হবে না, তো আমরা হাদিসের মধ্যে থেকে জেনে নিলাম যে কোন কোন বিষয়গুলো আমাদের জন্য ফরজ রয়েছে। আমাদের জন্য কুলি করা ফরজ, নাকে পানি দেওয়া ফরজ, সমস্ত শরীর ধৌত করা ফরজ। তো কারো কথায় আমাদের আসা যাবে না, কোরআন হাদিস যে সকল আম্মায়ে কারাম আমাদের কাছে ইজমার ভিত্তিতে কিয়াসের ভিত্তিতে এটা পৌঁছে দিয়েছেন সেটা হচ্ছে আমাদের জন্য দলিল, এর বাইরে আমাদের জন্য কোনো দলিল নয়। কারো কোনো কথা, কারো স্বাভাবিক কিয়াস যে নাকিস কিয়াস সেটা গ্রহণযোগ্য নয়। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, যা বলেছি তার উপর আমল করার তৌফিক দান করুন, এবং সর্বোপরি আবারও বলবো যে গোসলের ক্ষেত্রে আমরা একটু সজাগ দৃষ্টি দেই, যেভাবে গোসল করতে বলা হয়েছে আমরা সেভাবে গোসল করি, আমল করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। মাদানী চ্যানেলের সাথে থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি, আজ এ পর্যন্তই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
জ্ঞানারামুলে গরে দামোদের জীবন সুন্নতের পথে চলাও হে খোদা। জ্ঞানারামুলে গরে দামোদের জীবন সুন্নতের পথে চলাও হে খোদা।